ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নিরাপত্তা নিয়ে এখনো বিশ্বাসযোগ্য হুমকি রয়ে গেছে, তাই তারা সতর্ক থাকবেন। বুধবার চার দেশের রাষ্ট্রদূতরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে একথাই জানিয়েছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের সংসদে পাশ হওয়া বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত একটি আইনকে সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পরই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আদালতের কার্যত সম্মুখসমর শুরু হয়ে গেল।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বিশ্বব্যাপী স্তন ক্যান্সারের প্রকোপ এবং এর প্রতিকার। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবির উদ্দিন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়া থেকে আজ বুধবারে দেশে ফিরে গিয়েছেন। রুশ সামরিক যে অভিযান তিন সপ্তাহ আগে শুরু হয়েছিল এবং আসাদের সেনাদলকে মদত যোগাচ্ছে যেটা, সে বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্যই তিনি রাশিয়া গিয়েছিলেন। এমনিতে রাশিয়া বড় একটা সফরে তিনি যান না। আসলে 2011 সালের পর দেশের বাইরে কোথাও তিনি গিয়েছেন আসাদ সম্পর্কে তেমন কিছু শোনা যায়নি। ওই 2011 সালই আরক্ষা বাহিনী শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশটিকে ক্রমেই তা ঠেলে দিয়েছিল গৃহযুদ্ধ পানে, যে সংঘাতে অদ্যাবধি প্রাণ হারিয়েছে 2,40,000-এর বেশি মানুষ। মঙ্গলবারের মস্কো বৈঠকে রাশিয়ার মদতের জন্য আসাদকে ধন্যবাদ জানান পুতিনকে, বলেন ওই মদত ব্যতিরেকে সন্ত্রাস জাঁকিয়ে বসত দেশটির আরও আরও অঞ্চলে। সিরিয়া সরকার নিয়মমাফিকভাবেই বিদ্রোহী লড়াকুদেরকে সন্ত্রাসী নামে চিহ্নিত করে থাকে এবং এই যে তারা বিদ্রোহীদেরকেই হামলা অভিযানে তাক করছে, বিমান হামলা চালাচ্ছে ইসলামিক স্টেট জঙ্গিদেরকে নয়, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ এর জন্য রাশিয়ার বিরূপ সমালোচনা করে থাকে। ইরাকি নেতারা ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে যে বিভিন্ন বাহিনী তাদের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের লক্ষ্যে কেন্দ্রীয় কর্তা ব্যক্তিরূপে দায়িত্ব পালন করবেন, এমনি এক সেনাধিনায়ক নির্ধারণের চেষ্টা চালাচ্ছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জোসেফ ড্যানফোর্ড ইরাকে সফরকালে বলেন যে আরও ভালোভাবে সমর্থন যোগানোর কাজে স্থল অভিযানে কর্তৃত্বের সঙ্গে নির্দেশ দিতে পারবেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর এমনি একজনের দরকার। জোট বাহিনী যখন কিনা বিমান অভিযান চালিয়ে যাচ্ছে, সেই অবস্থায় ইরাকি আর্মি, শিয়া মিলিশিয়া দল, সুন্নি উপজাতি বাহিনী এবং কুর্দি লড়াকুরা ইরাকের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন মাত্রার সাফল্য নিয়ে লড়ে চলেছে। সার্বিকভাবে ইসলামিক স্টেট গ্রুপ সেই এক বৎসরাধিক কাল আগে যাই তারা কব্জা করেছিল তার অনেকখানি এখনও নিজেদের নিয়ন্ত্রণই ধরে রেখেছে। ড্যানফোর্ড বলেন, ইরাকের পরিস্থিতিতে তেমন একটা রকম ফের হয়নি বলব না, তবে অভিযান সম্পর্কে নির্দিষ্ট করে কোনো আলোচনায় তিনি যেতে চাননি। জাতিসংঘ মহাসচিব বান কিমুন আজ বুধবার বৈঠকে মিলিত হচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। এটি ইসরায়েল ফিলিস্তিনি সহিংসতার যে ধারা বর্তমানে চলছে সেটাই প্রশমিত করতে পরিচালিত তাঁর উদ্যোগেরই অংশ। রামাল্লায় তাঁর সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক হচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার তাঁর আলোচনা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চার দেশের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বিশ্বাসযোগ্য উদ্বেগ রয়েই গিয়েছে। মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার দূতগণ দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত অপেক্ষমান সাংবাদিকদের বলেন, নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কা রয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাষ্ট্রদূতদের কোন বিষয়ে অনিশ্চয়তা রয়েছে তা জানতে চান। তথ্য পেলে বাংলাদেশি গোয়েন্দারা সেসব জায়গায় খুঁজে বের করবেন। এর জবাবে রাষ্ট্রদূতরা বলেন, যেসব জায়গায় শঙ্কা রয়েছে সেসব জায়গায় তাদের নিজেদের গোয়েন্দারই কাজ করছেন।
বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী বলেছেন, অভিবাসী শ্রমিকরা শিক্ষা, দক্ষতা ও নিরাপত্তা বিষয়ক চ্যালেঞ্জের সম্মুখীন। মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
তার মতে, লিঙ্গভেদ, দক্ষতা ও সংশ্লিষ্ট দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে অভিবাসন প্রক্রিয়ায় কাঠামোগত পরিবর্তন হয়ে গেছে। এর ফলে বাংলাদেশের শ্রমিকরা নানা সমস্যার মধ্যে পড়ছেন। শিক্ষার অভাব, প্রশিক্ষণ না থাকা, অদক্ষ শ্রমিকরা বিদেশে গিয়ে ভালো চাকরি যেমন পাচ্ছেন না, তেমনি কাঙ্ক্ষিত বেতন থেকেও বঞ্চিত হচ্ছেন। সংলাপে সিবিটির নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বিশ্বের শীর্ষ রেমিটেন্স গ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে। 2014-15 সালে বাংলাদেশ $15.3 billion রেমিটেন্স আহরণ করেছে। তবে এটা ঠিক, রেমিটেন্স পাঠাতে প্রবাসীরা নানা জটিলতা মুখোমুখি হচ্ছেন। উল্লেখ্য যে 1 কোটিরও বেশি বাংলাদেশী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। সেপ্টেম্বরের গোড়া থেকেই দিল্লিতে আফ্রিকার দেশগুলির যে রাষ্ট্রদূতেরা রয়েছেন তাদের মাধ্যমে অনুরোধ পাঠানো হয়েছে তাদের যার যার রাষ্ট্রপ্রধানদের গায়ের মাপ চাই বলে। কেননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন চুড়িদার পাজামা ও হাফাতা পাঞ্জাবির ওপর মোদি কুর্তা পরেন, সম্মেলনে আমন্ত্রিত বিদেশি নেতাদেরও একই রকম পাজামা পাঞ্জাবি ও কুর্তার সেট উপহার দিতে চান প্রধানমন্ত্রী। জানা গিয়েছে বৈঠকের কোনো এক ফাঁকে ওই অভিন্ন পোশাকে মোদি ও 54 জন আফ্রিকান রাষ্ট্রপ্রধান ছবি তুলবেন। অর্থাৎ শুধু বিশিষ্ট একটি স্টাইল স্টেটমেন্টই নয়, ভারত আফ্রিকার ঐক্যেরও প্রদর্শন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আগামী 26-29 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট। ওই শীর্ষ বৈঠক সম্পর্কেই এই মাত্র রিপোর্টটি শুনলেন গৌতম গুপ্তের কাছে। আপনারা ভয়েস অফ আমেরিকা থেকে বিশ্ব সংবাদ শুনছেন। চীন ও ব্রিটেনের মধ্যে $100 কোটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। ব্রিটেনে চীনের প্রেসিডেন্টের সফরের দ্বিতীয় দিনে শি জিনপিং আজ আবার মিলিত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সঙ্গে। দুনেতা দেশ দুটির মধ্যে সম্পাদিত বড় একটা চুক্তির কথা ঘোষণা করছেন। ফরাসি কন্ট্রাক্টররা এর অফার আওতায় ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে হিঙ্কলি পয়েন্ট সি পারমাণবিক কারখানা নির্মিত হবে তারই অর্থায়নের 1/3 আসবে এ রফার আওতায় চীনের বিনিয়োগকারীদের কাছ থেকে। চীনের রাষ্ট্রমালিকানাধীন জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন এবং বিশাল ব্রিটিশ তেল কোম্পানি বিপি যৌথ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করবে বলে বলা হচ্ছে। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন শি জিনপিং এর 4 দিনের সফরকালে মোটমাট $4,600 কোটি চুক্তি সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ওবামা আজ হোয়াইট হাউসে স্বাগত জানাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। পারস্পরিক স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে সম্পর্ক মজবুত করার উদ্যোগ রইবে এ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জর্জ জস আর্নেস্ট। 4 বছর আগে প্রেসিডেন্ট ওবামা যখন কিনা ওসামা বিন লাদিন হত্যার কথা ঘোষণা করেছিলেন আমেরিকার জনগণের উদ্দেশ্যে প্রদত্ত তাঁর বক্তব্যে, সেই তখন থেকে শুরু করে দেশ দুটির মধ্যেকার সম্পর্ক সর্বনিম্ন স্তরে গিয়ে ঠেকেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এখন সরকারি সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিশ্ব শক্তিবর্গের সঙ্গে সম্পাদিত তাঁর দেশের পারমাণবিক চুক্তি অনুমোদন করেছেন, তবে সেই একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন চুক্তিতে দ্ব্যর্থক, অনিশ্চিত, নৈমিত্তিক কিছু খামতি রয়ে গিয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানির কাছে লেখা এক চিঠিতে খোমেনি বলেন ওই খামতি দেশটির জন্য বর্তমানকালে এবং আগামীতে ক্ষতি বয়ে আনতে পারে। চুক্তির অসঙ্গতিগুলোর পানে চোখ রাখবার জন্য তিনি ইরানের কর্তা ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। খামেনির ওই চিঠি রাষ্ট্রপরিচালিত টেলিভিশনের সম্প্রচারে দর্শক শ্রোতাদের কাছে পাঠ করে শোনানো হয়েছে। ভারতের সংসদে পাশ হওয়া বিচারপতিদের নিয়োগ সম্পর্কিত একটি আইনকে ভারতের সুপ্রিম কোর্ট খারিজ করে দেবার পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভারতের আদালতের সংঘাত কার্যত শুরু হয়ে গিয়েছে এখন, জানিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় তাঁর রিপোর্টে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বিশ্বব্যাপী স্তন ক্যান্সারের প্রকোপ এবং এর প্রতিকার। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। যেমনটি আপনারা শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বিশ্বব্যাপী স্তন ক্যান্সারের প্রকোপ এবং এর প্রতিকার। অক্টোবর মাস হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা সৃষ্টির মাস এবং বিশ্বব্যাপী এই মারাত্মক রোগ সম্পর্কে নানাভাবে অবহিতকরণের মাসও। তো আজকের এর পরিপ্রেক্ষিতেই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন আজ আমাদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনজন বিশিষ্ট অতিথি। যোগ দিচ্ছেন ঢাকা থেকে ডক্টর রেহনা আক্তার, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিং সেন্টার। ডক্টর রেহনা আক্তার, আপনি লাইনে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমেরিকা থেকে যোগ দিচ্ছেন ডক্টর শামস শাকিল, আমেরিকার কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের মার্কি সেন্টার ক্যান্সার সেন্টারের চিকিৎসক ও গবেষক। ডক্টর শামস শাকিল, আপনাকেও আসরে স্বাগত জানাচ্ছি।
জি, আসসালামু আলাইকুম।
আরও যোগ দিচ্ছেন ঢাকা থেকে, বাংলাদেশ থেকে ডক্টর হাবিবুল্লাহ তালুকদার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার এপিডেমিওলজি বিভাগের প্রধান এবং বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার ফোরামের কোঅর্ডিনেটর। ডক্টর হাবিবুল্লাহ তালুকদার, আপনি লাইনে আছেন। ডক্টর হাবিবুল্লাহ তালুকদারের লাইনটা আমরা ধরার চেষ্টা করছি, এখনও কানেকশনটা পাইনি, তবে আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব। তো আমরা আসর শুরু করতে যাচ্ছি, সেই সঙ্গে এই আসরে যে শ্রোতারা যোগ দিচ্ছেন এবং অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। টেলিফোন কল আসার আগেই আজকে ফেসবুক ফ্যান পেজের কিছু প্রশ্ন এবং মন্তব্য এসেছে, সেই প্রশ্নগুলো আমি পড়ছি। নূর আলম প্রশ্ন করেছেন যে এই রোগের লক্ষণ সমূহ কী কী। ফেসবুকের দ্বিতীয় আরেকটি প্রশ্ন একই রকম এসেছে, সে কারণে সেই প্রশ্নটাও আমরা নিয়ে নিচ্ছি। যে নির্মলেন্দু মাহাতো লিখেছেন যে এটাকে কি রোগ বলা চলে, কি কারণে এটা হয়, এর প্রতিকার কি। তো প্রথমেই যাচ্ছি ডক্টর রেহনা আপনার কাছে। আপনি তো শুনেছেন প্রশ্নগুলো।
এই রোগের লক্ষণ হচ্ছে এটা প্রথমে কোন স্থানের মধ্যে একটা অস্বাভাবিক চাকা বা গোটা বা পিণ্ডের একটা থাকতে পারে, তাছাড়াও যেটা স্তনে ব্যথা হতে পারে, তাছাড়া চামড়ার পরিবর্তন দেখা দিতে পারে, কমলা লেবুর খোসার মতো একটু চেঞ্জ হতে পারে, আর যেটা নিপল, যেটা নিপল নিপল বোটাটা একটু ভিতরের দিকে ঢুকে যেতে পারে, অথবা এখানে কোনো চাপ দিলে বা কোনো এখানে পানি জাতীয় বা তরল জাতীয় আর দুগ্ধ জাতীয় বা রক্ত জাতীয় কিছু সিক্রেশন বের হতে পারে, রস বের হতে পারে। তাছাড়াও যে জিনিসটা, একটা জিনিস যেটা বগলের তলায়, হ্যাঁ, চাকা গোটা বা এরকম কিছু হাতে লাগতে পারে, ব্যথাও হতে পারে।
তো ডক্টর শাকিল, শামস শাকিল, আপনার কাছে যাচ্ছি এই একই প্রশ্ন নিয়ে, যে প্রথম অংশটা ছিল যে একে কি রোগ বলা চলে কিনা এবং এর প্রতিকারের বিষয়গুলোও জানতে চেয়েছেন প্রশ্নকর্তা। তো আপনার কাছে আসছি।
নিশ্চয়ই, প্রথমে আমি একটু যোগ করতে চাই ডক্টর রেহানা যেটা বললেন সেটার সাথে, যে এটা যেসব লাম্প বা একটা ম্যাস টাইপের ফিলিং হবে, বাই দ্য ওয়ে আমি অবশ্যম্ভাবী ভাবে কিছু ইংরেজি শব্দ এখানে এসেই যাবে, আমি এটা বোধহয় অ্যাভয়েড করতে পারবো না। আমি আশা করি দর্শক শ্রোতারা স্বাভাবিক ভাবে নেবেন এটাকে। যেটা বলছিলাম যে রোগের লক্ষণ গুলো ডক্টর রেহানা যেগুলি বলেছেন সেগুলির সাথে আমার মনে হয় আরো কিছু যোগ করা যেতে পারে, যে রোগের লক্ষণ নির্ভর করবে রোগটা কতদূর পর্যন্ত ব্যাপ্তি অর্জন করেছে, অর্থাৎ কত অ্যাডভান্স হয়েছে। এমন হতে পারে যে কোনো লক্ষণ ছাড়াই অনির্দিষ্টকাল এটা বসে থাকতে পারে চুপচাপ এবং হয়তো কিছুই ফিল করবে না, যেটা স্ক্রিনিং এ ধরা পড়তে পারে, যেটা হলো খুব আর্লি স্টেজ। এরপরে যত দিন যাবে সেই ভিতরে যে ক্যান্সার ম্যাস সেটা বাড়বে, তারপরে ধীরে ধীরে ডক্টর রেহানা যেগুলি বললেন সেগুলির দৃশ্যমান হবে। এটাকে রোগ বলা চলে কিনা, নিশ্চয়ই এটা তো রোগ, এটা ক্যান্সার রোগ, দুরারোগ্য ব্যাধি আমরা যেমন জানি, তবে আরো অনেক ক্যান্সারের মতন এই রোগটাও সমূলে ট্রিটমেন্ট করা যায়, সমূলে চিকিৎসার মাধ্যমে এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় বা কিওর করা যায়, যেটা টার্মটা আমরা ইউজ করি সেটা কিওর করা যায়। এবং কিছু রোগ আছে যেটা ক্যান্সার তখনো হয় নাই, যেগুলিকে আমরা বলি DCIS বা LCIS ইন সাইটু, ওটা প্রিকার্সর লেশন, ওইখান থেকে ক্যান্সারে অ্যাডভান্স হবে। আমরা যদি সঠিক সময়ে সেই লেশনগুলি ধরতে পারি তাহলে ক্যান্সার পর্যন্ত যাবে না, যেটা দুরারোগ্য।
তো আমরা লাইনে পেয়ে গেছি, আমাদের লাইন পাওয়া গেছে ডক্টর হাবিবুল্লাহ তালুকদারের লাইনটি। তো ডক্টর হাবিবুল্লাহ, আপনি তো শুনছিলেন এতক্ষণ আলোচনা, এবং প্রশ্নটি ছিল যে এই লক্ষণের পূর্ব লক্ষণগুলো কি কি এই রোগের, তো আপনি আর কিছু যোগ দেবেন?
না, ঠিক আছে। আমরা যদি প্রাথমিক লক্ষণগুলো বলি, যে একজন মহিলা যখন তার স্তনে কোনো চাকা বা পিণ্ডের অস্তিত্ব অনুভব করবেন, সেটাই সবচেয়ে বড় কথা।
হ্যাঁ, সেটা তো আমরা শুনলাম, কিন্তু এই পরীক্ষাটা যদি আপনি বলেন যে কিভাবে করা যেতে পারে, আমার মনে হয় তাহলে আলোচনাটা আর একটু
আমি আর একটু আমাদের দেশের যে পরিস্থিতি সেই সাথে যদি মিলে কথা বলি, আসলে আমাদের দেশে স্তন ক্যান্সার যেহেতু মহিলাদের মধ্যে শীর্ষে অবস্থান, এক নাম্বার, এটা আমাদের যেমন আন্তর্জাতিক সংস্থা IARC গ্লোবোক্যান রিপোর্টে যেটা বলে বাংলাদেশ সম্পর্কে, সেখানেও যেহেতু মহিলাদের মধ্যে এক নাম্বারে আছে। আবার আমাদের হাসপাতাল, যেটা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট যেখানে আমি কাজ করি, আমাদের হসপিটাল বেসড রেজিস্ট্রিতেও আমরা দেখি যে মহিলা রোগীদের মধ্যে এক নাম্বারে স্তন ক্যান্সারের অবস্থান। তো আমরা যে সমস্যাটা আমরা সবচেয়ে বোধ করি, যে রোগীরা আসে অনেক দেরিতে, প্রাথমিক অবস্থায় যে রোগটা ধরা পড়া সেই বিষয়টা হয়ে ওঠে না, এর পিছনে আমাদের দেশের আর্থসামাজিক শিক্ষা ব্যবস্থা, তারপরে কিছু কিছু সংকোচের ব্যাপার আছে, যেগুলি আমাদের দেশের নারীরা অনেকেই যখন কোনো পরিবর্তন বা চাকা বা পিণ্ড অনুভব করেন বা কোনো রকম, সেগুলি তারা বলেন না, এমনকি নিজের পরিবারের সদস্যদের বলেন না। যখন ভিতরে ভিতরে রোগটা বাড়তে থাকে, অনেক খারাপ পর্যায়ে যায়, তখন হয়তো এক পর্যায়ে প্রকাশ পায়, আত্মীয় স্বজনরা তখন ছোটাছুটি করেন, এবং তারপরে অনেকেই চেষ্টা করেন একবারই যখন ঢাকা শহরে নিয়ে আসার জন্য। এবং আমরা, আপনারা জানেন যে আমাদের ক্যান্সার ইনস্টিটিউট যেটা, সেটা একমাত্র টার্সিয়ারি লেভেল হসপিটাল, যদিও কিন্তু আমাদের মেডিকেল কলেজগুলো, পুরাতন মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা সুবিধা আছে, এই বিষয়টাতে আমি একটু পরে বলবো। তো আমার বক্তব্যটা হলো যে প্রাথমিক অবস্থায় নির্ণয় করার যে হারটা, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি এখনো। একটুকু অগ্রগতি যেটা হয়েছে সেটা হলো যে সচেতনতার ব্যাপারটা, একটা শহুরে জনগোষ্ঠীর মধ্যে যারা তথ্য প্রযুক্তি কিংবা পত্রপত্রিকা বা টেলিভিশন বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে কিছু অ্যাক্সেস আছে, তারা জানতে পারেন। আমরা গত কয়েক বছর যাবৎ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান থেকে সাধারণ মহিলাদের, মানুষদেরকে সচেতন করার চেষ্টা করছি, একদম হয়তো একেবারে গ্রামাঞ্চল পর্যন্ত যেতে পারি নাই, তারপরেও জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে এগুলির কিছু ফলাফল এইটুকুই আসছে যে এখন এক সময় যেমন মহিলারা একদম প্রথমে তো স্তনের মধ্যে একটা চাকা বা পিণ্ড হয়, পরে এক পর্যায়ে যখন অগ্রসর হয়ে যায়, একদম বড় হয়ে যায়, ঘা হয়ে যায়, অনেক সময় গ্রামের লোক বলে পোকা হয়ে যায়, মানে ম্যাগট হয়ে যায়, সেই অবস্থাটা এখন কম পাচ্ছি। তারপরেও আমরা মনে করি আমাদের এই প্রাথমিক অবস্থায় নির্ণয় করার জন্য রোগটাকে অনেক কিছু করার আছে, সবাই মিলে কিছু করার আছে, এবং এগুলি খুব কঠিন পদ্ধতি না। আমরা যে স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য কিছু বিশ্বে যে দেশ যে পরীক্ষাগুলো আমরা মনে করি যে সবাইকে উদ্বুদ্ধ করা, আমরা বলি যে একজন মহিলা প্রতি মাসে নিজের স্তনটা নিজে একবার নিজেই পরীক্ষা করবেন, তিনি হয়তো যে ডাক্তার হয়েছে ওভাবে হবেন না, কিন্তু যখন পরিবর্তন পরবর্তীতে আসবে তখন কিন্তু তিনি টের পাবেন। আমাদের সাজেশন হলো আমাদের মতো দেশে আমরা সবাইকে উদ্বুদ্ধ করব, প্রতি মাসে নিজের স্তনটা একজন মহিলা নিজে পরীক্ষা করবেন, এবং পরীক্ষায় যদি কোনো অস্বাভাবিক কোনো কিছু লক্ষ্য করেন, উনি তখন একজন পার্শ্ববর্তী চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসক তখন এক্সামিন করে যদি মনে করেন যে এটা আসলে স্তনে তো শুধু ক্যান্সার হয় বা টিউমার হয় তাই তো না, আরো অনেক ধরনের ছোটখাটো সমস্যাও হয়, সেগুলি দেখার পরে যদি মনে করেন যে না এগুলি ওই জাতীয় কিছু না, আর যদি সাসপেক্ট করেন তখন তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলো যে খুব একটা বড় জটিল পরীক্ষা তাও না, যেমন উন্নত বিশ্বে ম্যামোগ্রামটাকে অনেক সময় এক বছর, তিন বছর বা পাঁচ বছর পর পর একটা বয়সের পরে বাধ্যতামূলক করা হয় হেলথ ইন্স্যুরেন্স, আমাদের যেহেতু নাই আমরা ম্যামোগ্রামের কথা বলতে পারি যাদের সামর্থ্য আছে, এবং এটা যেহেতু গ্রামাঞ্চলে নাই, জেলা পর্যায়ে শুধু বিভাগীয় শহরগুলো এবং রাজধানীতে আছে, আমরা এর একটা বিকল্প যে কিছু ক্ষেত্রে মানে প্রায় শতকরা 80% ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম বেস্ট যে আমরা সাজেস্ট করতে পারি, তার মধ্যে অনেক তথ্য আমরা পেতে পারি, এবং ডাক্তার যখন এবং আলট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রাম যাই করেন, যখন নিশ্চিত হবেন যে এটা একটা চাকের টিউমার, তখন ছোট একটা পরীক্ষা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি মানে FNAC, আমরা টিউমারের মধ্যে চিকন একটা নিডল ঢোকাবো, এবং নেগেটিভ প্রেশারে যে সিরিঞ্জ দিয়ে টান দিয়ে ভিতর থেকে একটু কস নিয়ে আসবো, যেটার ভিতরে থাকবে সেল, ওইটা আমরা স্লাইড বানিয়ে মাইক্রোস্কোপে নিতে পরীক্ষা করে দেখা যাবে যে এটা অ্যাটিপিক্যাল সেল বা অ্যাবনর্মাল সেল আছে কিনা। এইটা কিন্তু এই যে ডিটেকশনের যে এই যে পদ্ধতিগুলা, এগুলি কিন্তু এমন কিছু না যে আমরা চাইলে পারবো না, সরকার চাইলে পারবে না, আমরা চাইলে পারবো না, এটাকে একদম জেলা পর্যায়ে ইভেন উপজেলা পর্যায়ে পর্যন্ত নেওয়া সম্ভব। আমরা আপাতত বলতে পারি যে ঢাকার বাইরে যে 19টা মেডিকেল কলেজ, পুরানো মেডিকেল কলেজ, এর মধ্যে ঢাকার বাইরে হলো 16টা, এই 16টা মেডিকেল কলেজে আমাদের ধরুন প্যাথোলজিস্ট আছে পাশ করা, আমাদের সার্জন আছে যারা কোয়ালিফাইড সার্জন, এবং আমরা যদি তাদেরকে ঢাকার ক্যান্সার ইনস্টিটিউটে, এটা সারা বাংলাদেশের রোগীদের চিকিৎসার চাপের একটা একটা প্রতিষ্ঠান হিসেবে না দেখে, এখানে যদি সারা বাংলাদেশের মানুষকে ক্যান্সার চিকিৎসা দেওয়ার একটা প্রতিষ্ঠান যেখান থেকে বিশেষজ্ঞ তৈরি হবে, এবং বিশেষজ্ঞ যারা সাধারণ যেমন একজন জেনারেল সার্জন বা একজন প্যাথোলজিস্ট, তাদেরকে এখানে ক্যান্সারের যে সেল বা সাইটোলজি পরীক্ষার জন্য প্যাথোলজিস্টকে ট্রেনিং দেওয়া হবে, ক্যান্সার অপারেশনের কিছু বিশেষ দিক নিয়ে এখানে ট্রেনিং দেওয়া হবে, আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি তাহলে অবশ্যই এই ক্যান্সারের প্রাথমিক অবস্থায় নির্ণয়ের পদ্ধতিগুলো একদম বিকেন্দ্রীকরণ করে অন্তত জেলা পর্যায়ে অন্তত দেওয়া সম্ভব। আমি মনে করি কয়েক বছরের মধ্যে যদি এরকম একটা সিদ্ধান্ত সরকার নিতে পারে এবং আমরা সবাই যদি কাজ করি, তাহলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশে আর ওই পর্যায়ে স্তন ক্যান্সার রোগী আসবে না যখন আমরা বলবো যে আপনার তো আর কিছু করার নেই, আপনি বাড়িতে যান। অবশ্যই তার জন্য করার কিছু থাকবে, এগুলি একটু উদ্যম দরকার সরকারের যে একটা পলিটিক্যাল ডিসিশন যে না এটা আমরা করবো, এবং আমরা যদি ডাক্তাররা এবং অন্যান্য যারা আছি স্বাস্থ্য ব্যবস্থায় যারা আছি সবাই যদি সহযোগিতা করি।
ধন্যবাদ ডক্টর হাবিবুল্লাহ তালুকদার। আমাদের টেলিফোন কল আসতে শুরু হয়ে গেছে, আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি।
হ্যালো।
হ্যালো জি, বলুন। নমস্কার।
হ্যাঁ, আমি কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছিলাম।
জি বলুন।
আজকে আমার প্রশ্ন হলো, প্রথমত যে আমি একজন মহিলা এবং দ্বিতীয়ত আমি এক সন্তানের মা, সেই হিসাবে আমার বা আমাদের মতন এরকম মহিলাদের কি কি সাবধানতা নেওয়া উচিত এই স্তন ক্যান্সারের বিরুদ্ধে, এবং প্রথমেই ফার্স্ট স্টেজে আমরা কি কি উপশম দেখতে পাই। হ্যাঁ, এইটা একটা গেল আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে মানে অন্যান্য ক্যান্সারের কথা আমরা শরীরের বিভিন্ন অংশে ক্যান্সারের কথা শুনতে পাই, কিন্তু স্তন ক্যান্সার সম্পর্কে আমরা খুব একটা সচেতন নই বা শুনতে পাই না। সেই ক্ষেত্রে আমার জানবার ইচ্ছা যে মহিলারা তো মহিলা যেহেতু আমরা গোপনীয়তা একটা থাকেই, হ্যাঁ, তা সেইখানে কত শতকরা কত ভাগ মহিলার এখনো পর্যন্ত স্তন ক্যান্সার হয়েছে বা হচ্ছে, কত মহিলার মধ্যে এটা দেখা গিয়েছে, এটা একটু আমার জানবার ইচ্ছা রইল। নমস্কার।
ধন্যবাদ। তো আমরা তো প্রশ্নটি শুনলাম, এই প্রশ্নের প্রথম যে সমস্ত ভাগগুলো আছে আমরা তো আলোচনা অলরেডি শুনলাম ডক্টর হাবিবুল্লাহ এবং ডক্টর রেহানা। হ্যাঁ, আপনার কাছে আসছি যে প্রথম পর্যায়ের মোটামুটি আমরা শুনেছি, তবে দ্বিতীয় পর্যায়েও উনি জানতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গে এর প্রকোপ কতটা আছে। তো ডক্টর রেহানা, আপনি শুরু করেন।
থ্যাংক ইউ। তো উনি যেটা জানতে চেয়েছেন আর কি, উনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আশঙ্কা করছে ভারতে 2015 সালের মধ্যে 155,000 নতুন ব্রেস্ট ক্যান্সারের রোগী আক্রান্ত হবে। হ্যাঁ, আর মৃত্যু সংখ্যা হবে প্রায় 76,000। তো এটা কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট এই ভারতের জন্য, এটা একটা অ্যালার্মিং। হ্যাঁ,
এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকায়ও দেখেছি যে ভারতে 2012 সালে প্রায় 70,000
ভারতে যে ওয়ার্ল্ড
অনেক মারা গেছে,
এটা আশঙ্কা করছে ভারতে 2015 সালে 155,000 নতুন ব্রেস্ট ক্যান্সারের রোগী পাওয়া যাবে, আক্রান্ত হবে আর কি। হ্যাঁ, আর এই ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা দাঁড়াবে হয়তো প্রায় 76,000। এটা ওদের জন্য একটা অ্যালার্মিং পয়েন্ট। তো ওরা এই ক্ষেত্রে কি করতে পারে, কিভাবে প্রতিকার করতে পারে, হ্যাঁ, উনি জানতে চেয়েছেন। এই ক্ষেত্রে উনি যেহেতু এক সন্তানের মা, হ্যাঁ, আর ওনার বয়সটা আমি ঠিক জানি না, সে যাই হোক, উনি যে কিছু কিছু জিনিস যেটা উনি ব্রেস্ট ফিডিং করিয়েছেন কিনা জানি না, যে উনি ব্রেস্ট ফিডিং যদি ওনার বাচ্চা যদি ছোট হয়ে থাকে উনি ব্রেস্ট ফিডিং করাতে পারেন, আর উনি কিছু লাইফস্টাইল মডিফিকেশন যেমন ফ্যাটি ফুড কম খাবে, আর যেটা উনি শাকসবজি জাতীয় খাবার বেশি খাবেন, আর যে জিনিসটা ওনার ওয়েট রিডাকশন, ওজনটা কম রাখতে হবে সবসময়, যেন ওজনটা বেশি না থাকে। আর অ্যালকোহল জাতীয় খাবার দাবার এগুলো যেন একটু, এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা একটু কমায় ফেলে। হ্যাঁ, তো এগুলো জিনিসপত্র উনি কিছু জিনিসপত্র মেনে চললে, আর উনি যেটা নিজে নিজে, হ্যাঁ, উনি একজন ডক্টরকে এখন ক্লিনিক্যালি, এখন প্রিলিমিনারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, একজন ডক্টর বা প্যারামেডিক যে কেউ এই এক্সামিনেশনটা করতে পারে। হ্যাঁ, এই পরীক্ষাটা করার মাধ্যমে উনি একজন ওনার ব্রেস্টটা একটু চেক আপ করালে এখানে ব্রেস্টে কোনো চেঞ্জ, কোনো চাকা গোটা বা কোনো কিছু আছে কিনা, অথবা নিপেলে কোনো রিট্রাকশন মানে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কিনা, চামড়ায় কোনো পরিবর্তন আছে কিনা, তারপর ওনার বগলের তলায় কোনো গোটা চাকা আছে কিনা, এগুলো একজন ডক্টর বা ডক্টরের কাছে উনি যেতে পারেন, উনি পরীক্ষা করে দিবেন। উনি পরীক্ষা করে যদি ওনাকে নেগেটিভ বলেন, ওনার কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে উনি নিজে নিজে একটা পরীক্ষা প্রতি মাসে করতে পারেন, সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। হ্যাঁ, সেটা উনি ওনার যেহেতু উনি এখন মাসিক হচ্ছে, উনি মাসিকে মাসিক ভালো হয়ে যাওয়ার পর, হ্যাঁ, উনি যখন কাপড় চোপড় ধুয়ে ফেলবেন তখন উনি নিজে নিজে নিজের ড্রেস নিজের ডাক্তারই নিজে নিজে করতে পারবেন। সেটা হচ্ছে কিভাবে, ওনাকে একটু শিখিয়ে দিলে, উনি ওই যে ডক্টরের কাছে শিখাই দিলে, উনি যে আয়নার সামনে দাঁড়ায় ওনার ড্রেসে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, কোনো চাকা ধরা পড়ছে কিনা, উনি হাতে পালপেট করে বুঝতে পারবেন, নিপেলে একটু চাপ দিয়ে দেখবেন কোনো রক্ত জাতীয় বা কোনো দুধের মতো কোনো সিচুয়েশন বা পানি জাতীয় কোনো কিছু সিচুয়েশন আসছে কিনা, ওনার ড্রেসের চামড়ার কোনো পরিবর্তন হয়েছে কিনা, যেটা কমলা লেবুর খোসার মতো কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, ওনার দুটো ড্রেস উনি নিজেই এটা পরীক্ষা করে প্রতি মাসে মাসিক ভালো হয়ে যাওয়ার পরপরই উনি এই পরীক্ষাটা নিজে নিজে করতে পারেন, নিজের অ্যাসেসমেন্ট নিজেই করতে পারেন। আবার বগলের তলায়, দুই বগলের তলায় উনি এই পরীক্ষাটা করে ওনার নিজেকে নিজে কেয়ারফুল রাখতে পারেন আর কি, এই একটা ব্যাপার। আর ওনার উপশম, উপশমের ব্যাপারে এগুলোই, এই জিনিসগুলো যেটা ওনার 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 কাছে কোনো চাকা গোটা লাম ধরা পড়লেই উনি নিজে নিজেই বুঝতে পারবেন, সেক্ষেত্রে উনি ডক্টরের একজন ডক্টরকে দেখাবেন, ডক্টর দেখে আইডিয়া করে উনি যদি মনে করেন এটাতে আসলেই কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে উনি আলট্রাসোনোগ্রাফি অথবা ম্যামোগ্রাফি, ওনার যেহেতু বয়স কম ওনাকে হয়তো আলট্রাসোনোগ্রাফি করাতে পারেন, বয়স বেশি হলে সেক্ষেত্রে ম্যামোগ্রাফি করানো আমরা অ্যাডভাইস করি। এখন রিসেন্ট আরও একটা অ্যাডভান্সমেন্ট হয়েছে, আমি জানি না ইন্ডিয়াতে ভারতে এটা হয়ে শুরু হয়েছে কিনা, সেটা হচ্ছে ইলাস্টোগ্রাফি। হ্যাঁ, সেই ক্ষেত্রে একদিন খুব ছোট একটা জিনিসও ইলাস্টোগ্রাফির মাধ্যমে ধরা পড়তে পারে, সেক্ষেত্রে একদম ছোট অবস্থায় ওনার যদি কোনো কিছু ধরা পড়ে সে তিনি 99% ক্ষেত্রে উনি ব্রেস্ট ক্যান্সার থেকে বা ব্রেস্ট ক্যান্সারে মারাত্মক যেই সমস্যাগুলো থেকে উনি মুক্ত হতে পারেন।
ধন্যবাদ ডক্টর রেহনা। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ডক্টর শামস এবং ডক্টর তালুকদারের কাছে আসছি, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় বিশ্বব্যাপী স্তন ক্যান্সারের প্রকোপ এবং এর প্রতিকার। অধিবেশন চলাকালে বিশ্বের যে কোনো জায়গা থেকে সরাসরি আপনারা ফোন করুন এই নাম্বারে 2026193062। তো আমাদের আরেকটি ফোন কল এসে গেছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো,
আমি ঢাকা থেকে জাহিদ মোস্তফা বলছি। সম্মানিত পরিষদের কাছে আমার জিজ্ঞাসা, বিশ্বব্যাপী নারীর জীবনঘাতী রোগ ব্রেস্ট ক্যান্সার নির্মূলে কোন প্রতিষেধক আবিষ্কারের সুসংবাদের জন্য আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে? এ বিষয়ে নানা গবেষণার হালনাগাদ তথ্য জানতে চাচ্ছি আমি।
ধন্যবাদ। তো প্রথমেই আমি যাচ্ছি ডক্টর শামস শাকিলের কাছে।
ধন্যবাদ। আমি একটু যোগ করি আগের প্রশ্নের উত্তরের সাথে, এবং এই প্রশ্ন উত্তর আমি আসছি সর্বশেষ প্রশ্ন উত্তরে। কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে যিনি জানতে চেয়েছিলেন যে বিশ্বে বা পশ্চিমবঙ্গে এই রোগের সংখ্যা কিরকম, সারা বিশ্বে প্রায় 15 লক্ষ ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় প্রত্যেক বছর। এবং সাধারণ স্ট্যাটিস্টিক্স এ প্রতি 8 জন মহিলার 1 জন ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হবেন। এটা বেশ অ্যালার্মিং নাম্বার, প্রতি 8 জনের মধ্যে আপনার আত্মীয় স্বজন যারা আছেন তাদের মধ্যে 8 জনকে হিসাব করলে 1 জন ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কারা আক্রান্ত হবেন, যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি মানে কারো মা কারো বোন, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি আক্রান্ত হন ব্রেস্ট ক্যান্সারে অল্প বয়সে, অল্প বয়স বলতে আমি বোঝাচ্ছি 50-এর আগে, তাহলে সেই ফ্যামিলিতে আরো ব্রেস্ট ক্যান্সার হবে। পুরুষ এবং মেয়ে মহিলা উভয়ই আক্রান্ত হতে পারেন, কিন্তু নট দ্যাট যে ব্রেস্ট ক্যান্সার শুধুমাত্র মহিলাদেরই হয়, পুরুষদেরও হতে পারে। যাই হোক, এরপরে যেটা আসছে প্রতিষেধকের ব্যাপারে, ব্রেস্ট ক্যান্সার এখন পর্যন্ত যেরকম আমরা জানি যে এটা কোনো ইনফেক্টিভ অরিজিন না, এটা কোনো ভাইরাল না যে এটা একটা প্রতিষেধক বের করা সম্ভব হবে, এটা যেহেতু একটা জেনেটিক ব্যাপার, অর্থাৎ ব্রেস্ট যে টিস্যু আছে সেই টিস্যুর সেল যেগুলি আছে এপিথেলিয়াল সেল, সেগুলি সামহাও মিউটেটেড হয়ে একটা প্রলিফারেশন অফ গ্রোথ তৈরি করছে, অ্যাবনর্মাল এবং নন ফাংশনাল। তারা মরতে ভুলে যায়, তারা মরে না, এবং তারা বেঁচে থেকে ধীরে ধীরে বড় হতে থাকে এবং বিভিন্ন জায়গায় ছড়াতে থাকে। প্রতিকার প্রতিষেধক বলে কিছু আমার মনে হয় না যে অদূর ভবিষ্যতে এটা সম্ভব হবে, তবে যেটা সম্ভব হচ্ছে অন্ততপক্ষে উন্নত বিশ্বে, সেটা হলো যে আর্লি ডায়াগনোসিস। আর্লি ডায়াগনোসিস করা শুধুমাত্র সম্ভব হতে পারে যদি অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনিং সিস্টেম থাকে, অর্থাৎ একটা মহিলা একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর যেরকম ডক্টর রেহানা বললেন এবং ডক্টর তালুকদারও বলেছেন যে একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর, যেটা ইউএসএ তে মানা হয় 40 বছর একটা গাইডলাইনে, আর একটা গাইডলাইনে 50 বছর, 40 অথবা 50 বছর যেটাই আমরা ধরি না কেন, যদি ম্যামোগ্রাম বা আলট্রাসোনোগ্রাম, আমার মনে হয় যে আমাদের দেশে বাংলা ভাষাভাষী যেখানে আছেন সেখানে ম্যামোগ্রামের থেকে আলট্রাসোনোগ্রাফিটা বোধ হয় ইজি অ্যাক্সেসেবল করে, যদি সেখানে কোনো একটা সেটা বাৎসরিক হতে হবে, 40 বছরের পরের থেকে বাৎসরিক সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের তো থাকবেই, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন ফিজিশিয়ানকে দিয়ে সেটাও থাকবে। এট দ্য সেম টাইম প্রত্যেক বছর স্পেশালি যারা হাই রিস্ক মহিলা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, তারা যদি আলট্রাসাউন্ড অথবা ম্যামোগ্রাম করেন তাহলে আর্লি ডায়াগনোসিস করতে পারবেন। যে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলি ধরা হয় সেগুলি হয় ডিসিআইএস, অর্থাৎ এরা এখনো ক্যান্সার হয় নাই, এরা ওইখানে বসে আছে, ছড়াতে পারে না কোথাও। এই ডিসিআইএস বা এমসিআইএস কে যদি ধরে ফেলা যায় এবং সেটাকে যদি সার্জারি করে এবং তারপরে রেডিয়েশন এবং কেমোথেরাপি দিয়ে, সরি নট কেমোথেরাপি, হরমোনোথেরাপি দিয়ে যদি হরমোন রেসপন্সিভ হয়, তাহলে ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার, যেটাকে আসলে আমরা ক্যান্সার বলি, যেটা ছড়াতে পারে, সেগুলিকে আমরা প্রতিরোধ করতে পারি। এছাড়াও আরেকটা প্রতিরোধ ব্যবস্থা আছে, ট্যামক্সিফেন, সেটাকে বলে সিলেক্টিভ এস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর সার্ম। ট্যামক্সিফেন একটা ওষুধ যেটা প্রিভেনশন অফ ব্রেস্ট ক্যান্সার হিসাবে বোথ ইনভেসিভ অ্যান্ড নন ইনভেসিভ, অর্থাৎ যেগুলি ডিসিআইএস এলসিআইএস সেগুলি, এবং যেগুলি ইনভেসিভ অর্থাৎ ইনভেসিভ ডাক্তার কার্সিনোমা যেগুলি যেগুলি আসে আমাদের দেশে, এভাবেই আসে সব বেশিরভাগ ইনভেসিভ আসে, সেগুলিকে আমরা অন্তত পক্ষে 30-50% কমিয়ে নিয়ে আসতে পারি তাদের প্রকোপ।
এই বিষয়ে আসলে আমি একটু বাংলাদেশ দেশের পরিস্থিতির প্রেক্ষিতে আমি দুটি কথা বলতে চাই। আসলে উন্নত তো আমাদের অনেক ব্যবস্থা দিন দিন আবিষ্কার হচ্ছে, অনেক নতুন নতুন পদ্ধতি, মেশিন এবং ওষুধ, কিন্তু আমি যদি আমার বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে আমাদের যে মূল সমস্যাটা আমি বললাম যে প্রথমত মহিলারা তারা সচেতন হন না, লজ্জার সংকটে বলেন না, তারা যে রোগটা অনেক যখন বড় হয়ে যায়, অনেক অ্যাডভান্স স্টেজে আসে, তখন অনেক ক্ষেত্রে আমরা তাও আসেন কোথা থেকে, গ্রাম থেকে কয়েক ধাপে তারা চলে আসেন সরাসরি ঢাকার একদম ক্যান্সার ইনস্টিটিউটে, যখন আমরা তাদের তেমন কিছু করতে পারি না। এই ব্যবস্থা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো যে প্রথম কথা, একটু অন্য দুজন আলোচক বলেছেন যে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করার কথা, ওনারা লক্ষণের কথা বলেছেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই যে সবার আগে যে আন্দোলনটা আমাদের করা দরকার, একটা সামাজিক আন্দোলন করা দরকার, যে একজন মহিলা তার নিজের জীবন বাঁচানোর জন্য এই যে একটা সংকট, আমি যখন প্রথম বিভিন্ন কলেজে গেলাম কলেজের ছাত্রীদের এই ক্যান্সার সচেতনতা বা স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে কথা বলার জন্য যখনই বলতাম স্তন বা জ্বরের কথা বলতাম, তারা সবাই মাথা নিচু করে একদম বসে থাকতো স্ট্যাচুর মতো, টিচাররাও বিব্রত হতেন। তখন আমি বললাম যে দেখো তোমরা দেখো, আমরা তো সবাই জানি যে মায়ের পেটে আমরা থাকি ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, কোথায় থাকি আমরা, কি পাকস্থলীতে থাকি বা লিভারে থাকি? তখন একটু ইজি হয়ে যায়। আমি বললাম যে আমরা মায়ের পেটে জরায়ুর ভিতরে থাকি এবং আমরা জন্ম নেওয়ার পরে আমার পুষ্টিটা পাই স্তন থেকে, মানে মায়ের দুধ থেকে। একজন মা যিনি জরায়ুতে তার সন্তানকে ধারণ করেন, যিনি তার স্তন থেকে স্তন পান করে সন্তানকে বাঁচিয়ে রাখেন, এটা কোনো একজন মহিলার জন্য, একটা নারীর জন্য কোনো সংকোচের বিষয় না, কোনো এটা বরং গর্বের বিষয়, অহংকারের বিষয়। এইভাবে যদি আমরা বলি এবং এর সুস্থতার জন্য সচেতন হতে হবে এবং এই সচেতনতার জন্য আমাদেরকে, আমাদের অভিজ্ঞতা বলে আমরা স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আমরা গঠন করেছি বাংলাদেশে প্রতি বছর এই 2013 সাল থেকে 10ই অক্টোবরকে ঘোষণা করেছি স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসাবে, এবং প্রায় সরকারি বেসরকারি 22টি সংগঠন একই পতাকার নিচে আমরা আসছি একই প্ল্যাটফর্মে। আমরা সবাই মিলে শুধু ঢাকায় না, আমি এই মুহূর্তে রাজশাহীতে আছি, গতকালকে চাঁপাইনবাবগঞ্জ, আজকে রাজশাহীতে পিঙ্ক রোড শো বা গোলাপী সড়ক শোভাযাত্রা করেছি, সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছি ভলান্টিয়ারদেরকে নিয়ে। আরেকটা কথা আমি বলতে চাই, আমরা সচেতনতা এবং সচেতনতা এটার উপরে সবার আগে দিতে হবে, এবং শুধু চিকিৎসক নন, সমাজের যে কোনো পেশায় যারা নারী বলেন পুরুষ বলেন, যারা যাদের কথা মানুষ শুনে তাদেরকে এরকম একটা ভয়াবহ যে একটা বলি আমরা বলি নীরব ঘাতক, কিন্তু এটা কিন্তু প্রতিরোধও করা যায়। একটু আগে ডাক্তার রেহানা বলেছেন কিছু কিছু নিয়ম মানলে আমরা কিছুটা দূরে থাকতে পারবো, আবার আমরা যদি জানি যে আমাদের ঝুঁকিপূর্ণ, আমাদের যদি কিছু রিস্ক ফ্যাক্টর থাকে বা যদি আমাদের বয়স বেশি হয় বা যেগুলো বললে কারো যদি বাচ্চা না হয়ে থাকে, বাচ্চাকে বুকের দুধ না খাওয়া থাকে, যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে ফ্যামিলি হিস্ট্রি, তারা আরো আগে থেকে যদি সচেতন হয়।
ডক্টর তালুকদার, রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেমন ডক্টর রেহনা একটি কথা উল্লেখ করেছিলেন যে মায়ের বুকের দুধ দেওয়ার কথা, সেই ব্যাপারটি আপনি যদি আরো একটু বলেন যে এটার সঙ্গে স্তন ক্যান্সারের যোগাযোগটা কি, তো আমার মনে হয় এটা একটা কি রিস্ক ফ্যাক্টর হতে পারে। আর ডক্টর শাকিল যেমন বলেছিলেন ম্যামোগ্রাম অথবা আল্ট্রাসোনোগ্রাম করার কথা, সেই সুযোগ সুবিধাটা বাংলাদেশের মধ্যে কিভাবে কেমন আছে, তো আমার মনে হয় শ্রোতাদের বলা যেতে পারে।
প্রথম প্রশ্নটা যেটা ছিল যে মায়ের বুকের দুধের সাথে খাওয়ানোর সাথে সম্পর্ক, এটা আসলে যদি আমি সাধারণ মানুষকে ওইভাবে বোঝাতে যাই তাহলে হয়তো একটা সময় ব্যাপার। আমরা শুধু এটুকু বুঝি নারীদের শরীরে কিছু হরমোন আছে যেমন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, প্রোলাকটিন, এই হরমোনগুলোর সাথে যে স্তন ক্যান্সার এই হওয়ার একটা সম্পর্ক আছে। এই কারণে আমরা বলি যে বিয়ে এবং প্রথম বাচ্চাটা যেন মহিলাদের 30 বছরের আগে হয় অন্তত প্রথম বাচ্চাটাকে, এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো এর সাথেও সেই হরমোনজনিত বিষয়গুলি একটু ডিটেলস একটা প্রক্রিয়া। কিন্তু আমরা শুধু এটুকু বলতে পারি, সেটা শুধু আমরা ডাক্তাররা জোরের সাথে বলতে হবে যে 6 মাস পর্যন্ত যদি আমার স্তন আপনার সন্তানকে শুধু বুকের দুধই খাওয়ান তাহলেই যথেষ্ট তার পুষ্টির জন্য, এবং আপনি যদি না খাওয়ান দুজনের ক্ষতি করলেন। সন্তান যে মায়ের বুকের দুধে যে কলেস্ট্রাম থাকে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সন্তানের, সেটা থেকে যেমন সন্তানকে বঞ্চিত করলেন আবার নিজের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়ালেন। এইভাবে যদি সাধারণ মানুষকে আমরা এইভাবে বলতে পারি, এবং আমরা শুরু করে দেখেছি না, মানুষ তখন একটু সচেতন হয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। এবার আমি বলি যে ম্যামোগ্রাম বা আল্ট্রাসোনোগ্রাম বা আর্লি ডিটেকশনের পদ্ধতিগুলো কি অবস্থায় আমরা বাংলাদেশের বেলায় আমি বলতে পারি, আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, এটা একটা আমরা এখন 300 বেডের একটা হাসপাতাল আছে, এখানে আমাদের রোগ নির্ণয় এবং চিকিৎসা সবগুলো পদ্ধতি আছে। কিন্তু ওই যে একটা কথা বললাম যে IARC যারা আন্তর্জাতিক সংস্থা যারা ক্যান্সার নিয়ে গবেষণা করে, তারা বলছে যে বাংলাদেশে প্রতি বছর 15,000 মতো রোগী মহিলা নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। তো এই যে এই এতজন আক্রান্ত হয় কিন্তু তাদের কতজন আসলে ডিটেকশন হয় এবং কতজন চিকিৎসা পায়, আমার কাছে হিসাব আছে 2014 সালে ক্যান্সার ইনস্টিটিউট যেখানে সবচেয়ে বেশি রোগী আছে সেখানে আমরা স্তন ক্যান্সারের রোগী চিকিৎসা করেছি 1500 মতো, তাহলে বাকি এই 13,500 কোথায়? হ্যাঁ, প্রাইভেট হাসপাতালে অনেকেই আনডায়াগনোসড থেকে যায়, কারণ হলো তারা জানে না যে ডাক্তারের কাছে যেতে হবে এবং হাতের কাছে নাগালের মধ্যে নাই বলে সচেতনতার অভাব, এগুলি কারণে যায় না। এখন আমরা কি করতে পারি, আমি একটু আগে একটু হিন্ট দিয়েছিলাম, আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে, বিশেষ করে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাটাকে একটা জেলে সাজাতে হবে, একটা সুনির্দিষ্ট একটা নীতিমালার মধ্যে, এবং বিকেন্দ্রীকরণ দরকার ক্যান্সার নির্ণয় ও চিকিৎসাটার। সবাইকে যদি ঢাকায় আসতে হয় একজন সেই আমাদের যে একটা উপজেলা থেকে যদি তাকে সরাসরি ঢাকায় আসতে হয়, এই ক্যান্সার ইনস্টিটিউট পারবে না তার সেবার মান ধরে রাখতে। তাহলে আমরা কি করতে পারি? আমার প্রস্তাব যেটা আমি বারবার বলে আসছি, আমরা অনেকেই এখন বলে আসছি, যা ঢাকার বাইরে যে সাতটি বিভাগীয় শহর আছে বাংলাদেশে, সেই সাতটি বিভাগীয় শহরে একটা করে আঞ্চলিক ক্যান্সার কেন্দ্র করতে পারি।
ডক্টর তালুকদার, আমাদের আরো প্রশ্ন এসে গেছে, ফোন কল আসছে, আমরা নিয়ে আবার আলোচনায় ফিরে আসব।
ওকে ওকে।
হ্যালো,
জি বলুন।
আমার নাম অনন্যা, আর আজকে আমি হ্যালো ওয়াশিংটনের প্যানেলের কাছে একটা প্রশ্ন করতে চাইছি। যে আমরা তো সবাই জানি যে মায়ের ব্রেস্ট ক্যান্সার হলে মেয়ের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সটা বেশি হয়, তো আমি জানতে চাই যে কতটা বেশি হয়, আর যদি আমার হয় তাহলে আমার মেয়ে কি করতে পারে যাতে ও প্রিভেন্ট করতে পারে ব্রেস্ট ক্যান্সার, যাতে ওর না হয়।
ধন্যবাদ। আরেকটি ফোন এসে গেছে, আমরা সেটিও নিয়ে নিচ্ছি। জি বলুন, আপনি আপনার নাম, আপনি কোথা থেকে ফোন করেছেন?
আমার নাম হচ্ছে মোহাম্মদ আকরাম মির্জা, কখন না বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
জি বলুন।
হ্যাঁ, আমার প্রশ্নগুলো এই স্তন ক্যান্সার সম্বন্ধে। হ্যাঁ, এবং প্রকোপ এবং তার প্রতিবিধান। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি জেনেটিক্যাল ডিজিজ? তাছাড়া মেমোগ্রাফি বলতে কি বোঝানো হয়? এই স্তন ক্যান্সারের যে চিকিৎসা পদ্ধতি, মাপটেকনিক কি? উন্নত দেশগুলোতে এত উন্নত জীবনযাত্রা এবং তাদের উন্নত চিকিৎসা পদ্ধতি থাকা সত্ত্বেও এই রোগের প্রকোপ এত বৃদ্ধি পাচ্ছে কেন? এটা কি পুরুষের মধ্যে এই রোগটা, স্তন ক্যান্সারটা দেখতে পাওয়া যায়? হ্যাঁ, থ্যাংক ইউ।
ধন্যবাদ ডক্টর রেহনা, ডক্টর তালুকদার, ডক্টর রেহনার কাছে যাচ্ছি আমরা এই প্রশ্নটি নিয়ে। প্রথমে বলেছেন মায়ের হলে মেয়ের হবে কিনা।
হ্যাঁ, এটা এটা জেনেটিক, এটা খুবই কম পার্সেন্টেজ। হ্যাঁ, 5-10% জেনেটিক্যালি মার থাকলে মেয়ে হতে পারে। হ্যাঁ, আবার মার থাক খালার থাকলেও হতে পারে, মানে ফ্যামিলি বংশগতভাবে হচ্ছে অনলি 5-10%। সেই ক্ষেত্রে আমাদের যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে আর কি, সেক্ষেত্রে আমরা করতে পারি কি, তাদেরকে ওই যে স্ক্রিনিং প্রসিডিওর, সে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, সে ডাক্তারের কাছে গিয়ে দেখাবে, একটু তার ব্রেস্টটা চেক করাবে, ডক্টর তাকে শিখিয়েও দিবে, যেটা সেলফ, সে নিজে নিজে নিজের ব্রেস্ট পরীক্ষা করে নিজের ডাক্তারই নিজেই করবে। তার কোনো চাকা গোটা বা লাম বা চামড়ার কোনো পরিবর্তন হচ্ছে কিনা সে আর্লি সেটা ডায়াগনোসিস করবে, আর যদি তার কাছে কিছু মনে হয় সে সেই ক্ষেত্রে আমাদের যে আলট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি, আদার টুলসগুলো আছে, সে সেইগুলো ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে এগুলো ব্যবহার করবে। কারণ হচ্ছে অন্য যার ফ্যামিলি হিস্ট্রি নাই তার চাইতে এ কিন্তু একটু রিস্কি, যেহেতু তার ফ্যামিলি হিস্ট্রি আছে যে একটু এই পরীক্ষাগুলো বেশি করবে বা আর্লি ডায়াগনোসিসের জন্য তাকে এই টুলসগুলো তার হেল্পফুল হবে। আর আর একটা কোশ্চেন উনি করেছেন ম্যামোগ্রাফি নিয়ে, ম্যামোগ্রাফি কি সব জায়গায় আছে কিনা? ম্যামোগ্রাফি আসলে সব জায়গায় নাই, আলট্রাসোনোগ্রাফি যেমন সব জায়গায় আছে, একটু কষ্ট কম, ম্যামোগ্রাফি কস্টলিও, আবার এক্সপোজার, রেডিয়েশন, রেডিয়েশন এক্সপোজার একটু আছে, কিন্তু এটা কম বয়সে আমরা আবার ম্যামোগ্রাফি দিয়ে তেমন কিছু ডায়াগনোসিস করতে পারি না। বয়স যদি 50-এর উপরে হয় সেই ক্ষেত্রে আমরা ম্যামোগ্রাফি আমাদের জন্য ডায়াগনোসিস জন্য হেল্পফুল হয়।
ডক্টর তালুকদার, আপনি কিছু যোগ দিতে চাচ্ছিলেন?
না, ঠিক আছে, ডাক্তার রেহানার কথা এবং একটা করে ডাক্তার শাকিলও বলেছিলেন যে ম্যামোগ্রামের ক্ষেত্রে একটা বিকল্প হতে পারে আলট্রাসোনোগ্রাম, যেহেতু এটা আমাদের জেলা বা উপজেলা লেভেল পর্যন্ত সম্ভব, তাদেরকে ট্রেনিং দেওয়া সম্ভব। আর আর পশ্চিমবঙ্গ থেকে যে ভদ্রলোক তিনি প্রশ্ন করলেন যে এরপরেও মানে জেনেটিক ব্যাপার আছে কিনা, সেটা তো অলরেডি আসছে যে মায়ের
জন্য। আরেকটা আছে যে আমার ম্যাস্টেকটমি সম্পর্কে জানতে চেয়েছিলেন যে এটা কি?
ম্যাস্টেকটমি সম্পর্কে, ম্যাস্টেকটমি মানে হলো যে আমরা যে ব্রেস্টটা যদি আমরা কেটে ফেলে দেওয়া, এটা এই অপারেশনটার নাম হলো ম্যাস্টেকটমি, এবং এটা আবার পার্সিয়ালও হতে পারে এবং মানে পুরাটাও হতে পারে, এর মধ্যে কয়েক ধরনের আছে। তো উনি বলে এই বিষয়টা, তো এর সাথে রিলেশন আমি বলতে পারি যে আমাদের সঠিক ধারণার অভাবে, এমনকি এই যে বললাম যে ডাক্তারদের ট্রেনিং এর কথা বললাম, কেন বললাম যে সার্জন তারা কোয়ালিফাইড, কিন্তু ক্যান্সার চিকিৎসার যে কিছু বিশেষ দিক নিয়ে তাদের একটু ট্রেনিং দেওয়া যায় কেন্দ্রীয় ভাবে তাদেরকে 2 সপ্তাহ 3 সপ্তাহ। এই কারণে যে লাম্পেকটমি একটা শব্দ আছে, যেহেতু মাস্টেকটমির কথা আসছে, লাম্পেকটমি মানে শুধু টিউমারটুকু ফেলে দেওয়া। তো এখন কোথায় টিউমারটুকু ফেলে দেওয়া দিতে হবে, কোথায় মাস্টেকটমি মানে পুরো ব্রেস্ট কেটে ফেলতে হবে বা আংশিক কেটে ফেলতে হবে, এবং এর সাথে আর কি কি চিকিৎসা লাগবে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি লাগবে কিনা, লাগলে কোনটা আগে পরে, এগুলি নিয়ে আমাদের একটা নিয়ম হলো যে ক্যান্সার চিকিৎসাটা আসলে একজন চিকিৎসকের পক্ষে করা সম্ভব না, এটাকে বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। যখন ডায়াগনোসিস হবে তার বিভিন্ন দিক নিয়ে এই যে যে কয়েকটা বিশেষজ্ঞের কথা আমি বললাম যে তারা সবাই একসাথে বসবেন, বসে ঠিক করবেন। যদি রোগটা যদি একেবারে খুব প্রাথমিক অবস্থায় থাকে যে এমনও হতে পারে যে শুধু অপারেশন করেও হয়তো বা আর বাকি খুব চিকিৎসা লাগলো না বা সবগুলো চিকিৎসা লাগলো না, আবার আংশিক অপারেশন করে দিয়েও যেটা আমরা বলি বেস্ট কনজার্ভিং থেরাপি মানে কিছুটা রক্ষা করা, তো আমাদের দেশে যেখানে সচেতনতার অভাব সেখানে এই পদ্ধতিটা আবার একটু বিপজ্জনক। কারণ ডাক্তার রোগীরা আবার অনেক সময় অপারেশন করে ফেলে দিলাম, টিউমারটা ফেলে দিলাম, ওনারা আর আসলেন না, সেটা সময়ের অভাবে হোক টাকা পয়সা। এই জন্য আমরা মাস্টেকটমি এটা নিয়ে সার্জনদের মধ্যে অবশ্য দুই ধরনের চিন্তা ভাবনাই আছে। মুদ্রা কথা হলো যে একজন রোগীর যখন ক্যান্সারটা ডায়াগনোসিস হবে তখন একটা একটা টিম বসবে, যেখানে একজন সার্জন থাকবেন, যেখানে কেমোথেরাপি যারা দেন তারা থাকবেন, রেডিওথেরাপি যারা দেন তারা থাকবেন, এবং অন্যান্য থেরাপি সবাই বসবেন, বসে সিদ্ধান্ত নেবেন রোগী যে স্টেজে আসছে যে যে তার টিউমারের সাইজটা কিরকম, কত বড়, যে যে আমরা বলি যে সবার আগে বগলতলা বা একজিলার গ্ল্যান্ড গুলো আক্রান্ত হয়, তারপরে সেম সাইডের কণ্ঠার হাড়ের উপর দিকে, তারপরে ঘাড়ের দিকে, এগুলি আমরা যে গ্ল্যান্ড বা লিমনোড গুলো আক্রান্ত হয়েছে কিনা, মেটাস্টেসিস মানে হলো দূরের কোন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়েছে কিনা, সেটা লিভার হতে পারে, ইভেন বোন হতে পারে, ইভেন ব্রেনও হতে পারে। তো এই সমস্ত সব দিক চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি এবং সেটা একসাথে বসে নেওয়া দরকার যে কোনটা আগে কোনটা পরে দিব। আমার একটাই কথা, ইনকমপ্লিট চিকিৎসার যাতে না হয়।
ধন্যবাদ। আমাদের আরেকটি ফোন কল এসে গেছে, আমরা নিয়ে নিচ্ছি।
হ্যালো,
হ্যালো জি, বলুন।
আমি আঙ্গুনাহা মন্টি, ঢাকা থেকে বলছি, আমি ভোরের কাগজের কূটনৈতিক প্রতিবেদক।
জি বলুন।
আজকে হ্যালো ওয়াশিংটনে তো আপনাদের বিশ্ব ব্রেস্ট ক্যান্সারের উপর, আসলে এটা নিয়ে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে বিশেষ করে মেয়ে ডাক্তারের এত অভাব এই বিষয়টাতে। মেয়েরা তো এমনিই আমরা স্বাস্থ্য পরীক্ষা করি না, তার মধ্যে এরকম একটা সেন্সিটিভ বিষয় যখন অনেক জটিল আকার ধারণ করে তখন ডাক্তারের কাছে যাই, লজ্জা, খানিকটা কুসংস্কার, সেন্সিটিভ জায়গা, এই যে এই বিষয়গুলোকে আমি আসলে আমাদের প্যানেলে যারা আছে তাদের কাছে জানতে চাই যে ওভারকামটা কিভাবে করা যায়, কিভাবে মেয়েরা এই লজ্জাটা ভেঙে সামনে আসবে, কিভাবে তাদেরকে একটা কৌশল নির্ধারণ করতে হবে যে এইটা আর হাত চোখ গানের মতোই কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হবে। আমরা তো গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন গুলো দিচ্ছি, দেখছে, তারপরেও কিন্তু ততটা চিকিৎসা কিন্তু সারা পাওয়া যাচ্ছে না, যে কারণে আমাদের আমার কাজের অভিজ্ঞতায় আমি দেখেছি, যখন আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে আমাদের কাছে আসে আসলে একেবারেই শেষ পর্যায়ে, যে কারণে প্রায় বিনা চিকিৎসায় মারা যায়। আর অথচ একটু ইনফরমেশন গুলো যদি তারা একেবারেই প্রাথমিক পর্যায়ে পেত, তারা নিয়মিত যে নিজের হাত দিয়েই যে বেস্ট নিয়মিত চেক আপ করা যায়, কোনো সন্দেহ হলে যে কাছের কোনো স্বাস্থ্য কেন্দ্রে যাবে, এই বার্তাটুকু যদি তারা পায় তাহলে প্রাথমিক অবস্থা থেকে এটাকে মানে কিউর করা যায়। এই জায়গাটায় আমরা কিভাবে ইন্টারভেন করবো, আমরা কিভাবে সেই কৌশলটা কিভাবে নির্ধারণ করা যায়, এটাই আমার প্রশ্ন। আর একই সঙ্গে আমি আরেকটা বিষয়ে বলতে চাচ্ছি যে লোকাল পর্যায়ে কিন্তু ব্রেস্ট ক্যান্সার কেন কোনো এই জাতীয় ক্যান্সার বিষয়ে কোনো সেবা নেওয়ারই কিন্তু ব্যবস্থা নেই, তো সবাইকে দৌড়েই রাজধানীতে আসতে হয়। তো এই যে একেবারে দৌড় গড়ায় স্বাস্থ্য সেবাটা নেওয়ার জন্য কি করণীয় আছে, আমাদের প্যানেলিস্টরা কি মনে করেন, এটাই আমি জানতে চাই। ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা প্রশ্নটি আলোচনার আগে আমি আরেকটি মন্তব্য পড়তে চাই, আমাদের ফেসবুক ফ্যান পেজে এসেছে। লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, স্তন ক্যান্সার সাধারণ অবস্থায় মহিলাদের মধ্যে দেখা গেলেও পুরুষের মধ্যে বিরল নয়। 2010 সালে পৃথিবী জুড়ে পুরুষদের মধ্যে মোট 1,967 স্তন ক্যান্সারের ঘটনা প্রকাশ্যে আসে, তার মধ্যে 390 জন ক্যান্সারে প্রাণ হারিয়েছেন, এই বিষয়টিও আপনারা ইনক্লুড করুন। ডক্টর রেহানা, আপনি মনে হয় বলতে চাচ্ছিলেন।
থ্যাংক ইউ। আগে আমার যে কোশ্চেনটা উনি করেছেন, ওনার খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, ওনার এই কোশ্চেনের জন্য অনেক প্রবলেম অনেক সলিউশন হবে। এটা হচ্ছে আমি যে প্রজেক্টে কাজ করছি, হ্যাঁ, এই প্রজেক্টে হচ্ছে হোল বাংলাদেশে এটা সরকারিভাবে বিনামূল্যে মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের কারণে নারী মৃত্যু কমানোর জন্য একটা আমার কিছু তারা কাজ করছে। হ্যাঁ, এখানে কি করা হয়, প্রত্যেকটা মেডিকেল কলেজে ভায়া সেন্টার নামে সেন্টার আছে, হ্যাঁ, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে কিছু কিছু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের দুই থেকে তিনটা উপজেলা হেলথ কমপ্লেক্সে, ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে, হ্যাঁ, এইসব জায়গায় ভায়া সেন্টার নামে একটা সেন্টার আছে। এখানে কি হয়, এখানে হচ্ছে মেয়েদের জরায়ুমুখের ক্যান্সারের কোনো ক্যান্সার পূর্ববর্তী লক্ষণ আছে কিনা দেখে দেওয়া হয়, সাথে সাথে একই সিটিংয়ে ওই পেশেন্টকে আমরা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, ব্রেস্টও পরীক্ষা করে দেই ক্লিনিক্যালি। ব্রেস্টে যদি কোনো চাকা গোটা বা কোনো কিছু লাম পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা যেই সেন্টারে যেই ডক্টর বা সিস্টার এই পরীক্ষাটা করছেন, উনি যদি ব্রেস্টে কোনো কিছু পান, কোনো অ্যাবনর্মালিটি কোনো চেঞ্জ পান, সেক্ষেত্রে তাকে একটা হলুদ কার্ড দিয়ে দেন, হ্যাঁ, হলুদ কার্ড দিয়ে দেন, অথবা হলুদ রেজিস্ট্রি খাতায়ও তাকে এন্ট্রি করে রাখেন, করে তাকে একজন সার্জনের কাছে পাঠিয়ে দেন যেন তার প্রপার ম্যানেজমেন্টটা হয়। তো এইটা এইটা ওনার এই কোশ্চেনটা, সাথে যদি তাকে আবার আমরা যদি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করে যদি কোনো কিছু না পাই, তখন তাকে আমরা শিখিয়ে দেই যে যেন প্রত্যেক মাসে নিজে নিজে এই পরীক্ষাটা করে। এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে এখনো যদিও সম্ভব হয়নি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের দুইটা থেকে তিনটা উপজেলা হেলথ কমপ্লেক্সে এটা এই সেন্টারটা আছে। আমি আশা করছি অদূর ভবিষ্যতে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা এই সেন্টারগুলো চালু করে দিতে পারবো। আর এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষাটা করা হচ্ছে এবং শিখিয়ে দেওয়া হচ্ছে যেন তারা যেদিকে নিজের পরীক্ষাটা করতে পারে।
ধন্যবাদ ডক্টর রেহানা। আমরা দ্বিতীয় প্রশ্ন মন্তব্যটি নিয়ে যাচ্ছি ডক্টর শাকিলের কাছে। ডক্টর শাকিল,
দ্বিতীয় প্রশ্ন কোনটা ছিল?
দ্বিতীয় প্রশ্নটি ছিল যে মহিলাদের মধ্যে, না মহিলাদের মধ্যে হলেও পুরুষদের মধ্যে দেখা যায় ব্রেস্ট ক্যান্সার।
হ্যাঁ, পুরুষদের মধ্যে দেখা যায়,
সেই বিষয়টি
যত ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় তার 1% পুরুষদের মধ্যে হতে পারে, হয়, ইনফ্যাক্ট হতে পারে না, হয়। কিন্তু স্পেসিফিক প্রশ্নটা কি, কেন হয় বা এই ধরনের কিছু?
হ্যাঁ, সেটাই সম্ভবত জানতে চেয়েছেন, ওনার মন্তব্যটা ওরকমই ছিল, তবে আমরা মনে হয় এই বিষয়টি নিয়ে আলোচিত হয়নি, সেই কারণে আপনি আলোচনা করতে পারেন যে সেক্ষেত্রে পরীক্ষামূলক কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সচেতনতা কিভাবে সৃষ্টি করতে পারে, এটাও আপনি বলতে পারেন।
পুরুষদের মধ্যে যেটা হয়, এটা একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। ফ্যামিলি হিস্টরির একটা প্রশ্ন আগে ছিল, অনন্যা বলে একজন করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে, সম্ভবত
মেরিল্যান্ড থেকে সম্ভবত।
তো ওনার প্রশ্ন উত্তরে আমি একটু যোগ করতে পারি, ওটা উত্তর দিয়েছিলেন ডক্টর রেহানা। 5-10% ইনক্রিজড রিস্ক, বেশি রিস্ক আপনার জেনেটিক প্রিডিসপোজিশনে, সেটা ঠিক, কিন্তু এটা বেশি ঠিক যে এটা একটা পার্টিকুলার টাইপের মিউটেশন যদি থাকে, যেটাকে আমরা BRCA1 BRCA2 মিউটেশন বলি। এছাড়া যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে এটা 15-20%, 15-20% শতকরা ইনক্রিজ রিস্ক বেড়ে যায় যদি মা বা বোন এরকম কারো থাকে। যদি একজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ব্রেস্ট ক্যান্সার থাকে, সেটা সেই পরিবারে অন্য একটা মহিলার জন্য দ্বিগুণ, 2-fold ইনক্রিজ রিস্কে থাকে। যদি দুইজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ একই পরিবারের দুইজন ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হন, তাহলে সেই রিস্কটা তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম যে কোনো আরেকজন মহিলার জন্য অথবা পুরুষের জন্য 6-7 গুণ বেড়ে যায়।
ডক্টর শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে একদম সময় নেই। ডক্টর শাকিল, ডক্টর রেহানা এবং ডক্টর তালুকদার, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে শ্রোতাদেরও অনেক ধন্যবাদ। আজকে হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করতে হচ্ছে।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
সর্বশেষ খবরে জানা গিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন 2016 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিত্বের জন্য মনোনয়ন প্রত্যাশী তিনি হতে চান না। এ মনোনয়ন তিনি পেতে চাইবেন কি চাইবেন না তা নিয়ে গত কয়েক সপ্তাহ যাবতই জোর জল্পনা কল্পনা চলে আসছিল। আজ হোয়াইট হাউস থেকে তাঁর দেওয়া এ বক্তব্যে এখন সে জল্পনা কল্পনার অবসান ঘটল। ভারতের সংসদে পাশ হওয়া বিচারপতিদের নিয়োগ সম্পর্কিত একটি আইনকে ভারতের সুপ্রিম কোর্ট খারিজ করে দেবার পরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভারতের আদালতের সংঘাত কার্যত শুরু হয়ে গেছে, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
বিগত দু দশক ধরে বিচারপতি নিয়োগের প্রক্রিয়া ছিল একটি কলেজিয়াম ব্যবস্থার মাধ্যমে। সেই ব্যবস্থার অবসান ঘটাতে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও স্পষ্ট পদ্ধতির আওতায় নিয়ে আসার কথা ঘোষণা করে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করার লক্ষ্যে। বিধান সংশোধন করে আইন নিয়ে আসার লক্ষ্যে সংসদের দুই কক্ষে দলমত নির্বিশেষে সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে ওই বিল পাশ হয়ে যায়। সরকার ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করে। সুপ্রিম কোর্ট ওই কমিশন সংক্রান্ত আইন বা সংবিধান সংশোধনীকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে। জে এস কেয়ারের নেতৃত্বে পাঁচজনের বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কেন্দ্রীয় সরকার এই সর্বোচ্চ আদালতের ধাক্কায় দিশাহারা এবং প্রচন্ড ক্ষুব্ধ বলে মনে করছে দেশের তত্ত্ববিজ্ঞ মহল। এবং পাল্টা প্রত্যাঘাত করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে সংসদের সিদ্ধান্তকে এই রায় জোর ধাক্কা দিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়া থেকে আজ বুধবারই দেশে ফিরে যান। রুশ সামরিক যে অভিযান তিন সপ্তাহ আগে শুরু হয়েছিল এবং আসাদের সেনাদলকে মদত যোগাচ্ছে যা, সে বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্যই তিনি রাশিয়া গিয়েছিলেন। এমনিতে রাশিয়ায় বড় একটা সফরে তিনি যান না। আসলে 2011 সালের পর দেশের বাইরে কোথাও তিনি গিয়েছেন আসাদ সম্পর্কে তেমন কিছু শোনা যায়নি। ওই 2011 সালই আরক্ষা বাহিনী শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের ও ঝাঁপিয়ে পড়েছিল এ দেশটিকে ক্রমেই, যা ঠেলে দিয়েছিল গৃহযুদ্ধ পানে, যে সংঘাতে অদ্যাবধি প্রাণ হারিয়েছে 2,40,000-এর বেশি মানুষ। মঙ্গলবারের মস্কো বৈঠকে রাশিয়ার মদতের জন্য আসাদ ধন্যবাদ জানান পুতিনকে, বলেন ওই মদত ব্যতিরেকে সন্ত্রাস জাঁকিয়ে বসত দেশটির আরও আরও অঞ্চলে। ইরাকি নেতারা ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে যে বিভিন্ন বাহিনী তাদের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের লক্ষ্যে কেন্দ্রীয় কর্তা ব্যক্তিরূপে দায়িত্ব পালন করবেন, এমনি এক সেনাধিনায়ক নির্ধারণের চেষ্টা চালাচ্ছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জোসেফ ড্যানফোর্ড ইরাকে সফরকালে বলেন, আরও ভালোভাবে সমর্থন যোগানোর জন্য কাজে স্থল অভিযানে কর্তৃত্বের সঙ্গে নির্দেশ দিতে পারবেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর এমনি একজনের প্রয়োজন। জাতিসংঘ মহাসচিব বান কিমুন আজ বুধবার বৈঠকে মিলিত হন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। এটি ইসরায়েল ফিলিস্তিনি সহিংসতার যে ধারা বর্তমানে চলছে সেটাই প্রশমিত করতে পরিচালিত তার উদ্যোগেরই অংশ। চীন ও ব্রিটেনের মধ্যে $100 কোটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হল। ব্রিটেনে চীনের প্রেসিডেন্টের সফরের দ্বিতীয় দিনে শি জিনপিং আজ আবার মিলিত হন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সঙ্গে। প্রেসিডেন্ট ওবামা আজ হোয়াইট হাউসে স্বাগত জানাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিগাস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.